এখন শুনবেন সূরা আলে ইমরানের 26 ও 27 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العلي.
বিসমিল্লাহির রহমানির রহিম। বলো, হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ, তুমি যাকে ইচ্ছা ক্ষমতা দান করো, যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নাও, এবং যাকে ইচ্ছা সম্মানিত করো আর যাকে ইচ্ছা অপমানিত করো। কল্যাণ তোমার হাতেই, নিশ্চয়ই তুমি সকল বিষয়ে সর্বশক্তিমান। তুমি রাতকে দিনে এবং দিনকে রাতে পরিণত করো, এবং তুমি মৃত হতে জীবন্তের আবির্ভাব ঘটাও, আবার জীবন্ত হতে মৃতের আবির্ভাব ঘটাও। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবন উপকরণ দান করো। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন, তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান, তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persttoday.ir/ @BN ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetodaybangla রেডিও তেহরানের অনুষ্ঠান ইরানস্যাট বা বাদর ফাইভ স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনিদের প্রতি ইরানের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে, হামাস নেতা হানিয়ার সাথে বৈঠকে ইরানি সেনাপ্রধান জেনারেল বাকেরির ঘোষণা। ইরান শীঘ্রই নতুন প্রজন্মের আরও উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে, ইরানের বিমান বাহিনীর কমান্ডারের তথ্য। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জর্দানে হাজারো বিক্ষুব্ধ জনগণ সেদেশে স্থাপিত ইসরায়েলে দূতাবাস ঘেরাও করেছে। এবং ভারতকে শেখাতে আসবেন না, এখানে আইনের চোখে সবাই সমান, কেজরিওয়ালের গ্রেপ্তারিতে জাতিসংঘের উদ্বেগ প্রসঙ্গে ধনকর। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি আবারও ঘোষণা করেছেন যে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে প্রতিরোধ শক্তি ও ফিলিস্তিনিদের জন্য ইরানের পক্ষ থেকে দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে। জেনারেল বাকেরি গতকাল তেহরানে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক বৈঠকে মন্তব্য করেন। তিনি বলেন, 1979 সালে ইসলামী বিপ্লব বিজয়ের পর থেকে ফিলিস্তিন সংকট ইরানের প্রধান কৌশলগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং পূর্ণ শক্তি দিয়ে এই সমর্থন অব্যাহত রাখা হবে। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অভূতপূর্ব অপারেশন আলাক্সা স্ট্রম ইসরায়েলের অভ্যন্তরে অপূরণীয় ক্ষতি সাধন করেছে। ইরানি কমান্ডার বলেন, সম্মানজনক অপারেশন দখলদার ইসরায়েলের অপরাজয়তার দম্ভ ভেঙে দিয়েছে এবং ফিলিস্তিনকে সারা বিশ্বে আবার একটি গুরুতর ইস্যু হিসাবে সামনে এনেছে। জেনারেল বাকেরি বলেন, মার্কিন সমর্থন ছাড়া ইসরায়েল নিশ্চিতভাবে ভেঙে পড়ত। বৈঠকে ইসমাইল হানিয়া বলেন, হামাসের সামরিক অভিযান ফিলিস্তিনের জনগণের কণ্ঠস্বর সারা বিশ্বে শোনার ব্যবস্থা করেছে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের একটি প্রতিনিধি দলের সাথে ইরানের রাজধানী তেহরানে বৈঠক করেছেন। ইসলামী জিহাদের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংগঠনের মহাসচিব জিয়াদ আল নাখালা। গতকাল হামাস এক বিবৃতিতে বলেছে, বৈঠকে গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এবং এ সম্পর্কিত ঘটনাবলী নিয়ে আলোচনা করা হয়। দুই সংগঠনের প্রতিনিধি দলই ইসরায়েলি আগ্রাসনের মুখে প্রতিরোধকামী সংগঠনগুলো এবং গাজার জনগণের প্রশংসা করেছে। এছাড়া দুই নেতা আগ্রাসন বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। তারা জোর দিয়ে বলেন, যে কোনো পরোক্ষ আলোচনার সাফল্য চারটি বিষয়ের উপর নির্ভর করে। বিষয় চারটি হচ্ছে, আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করা, সমগ্র গাজা উপত্যকা থেকে দখলদার সেনা সম্পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের প্রত্যাবর্তন এবং বন্দি বিনিময় সহ গাজার লোকজনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের প্রবেশের সুযোগ দেয়া। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি রেজা সাভাহি ফার্দ বলেছেন, চলতি ফার্সি বছরে তার বাহিনী নতুন প্রজন্মের ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে। গত 20 মার্চ থেকে নতুন ফার্সি বছর শুরু হয়েছে। তিনি বলেন, নতুন প্রজন্মের এসব সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি সর্বাধুনিক মানের এবং ক্ষমতার দিক দিয়ে অতি উন্নত। সাভাহি ফার্দ ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর অস্ত্র উন্নয়নের প্রচেষ্টাকে দেশে টেকসই নিরাপত্তা সৃষ্টির কৌশল হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, এই বাহিনী দেশের প্রতিরক্ষার ক্ষেত্রে প্রথম সারিতে কাজ করে এবং ইসলামী রাষ্ট্র ও সরকারের জন্য টেকসই নিরাপত্তার নিশ্চয়তা দেয়। সাম্প্রতিক বছরগুলোতে ইরানের সামরিক বিশেষজ্ঞ ও ইঞ্জিনিয়াররা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে বিরাট অগ্রগতি লাভ করেছে এবং সশস্ত্র বাহিনীকে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ করছে। টানা ষষ্ঠ রাতের মতো জর্দানের রাজধানী আম্মানে হাজার হাজার নাগরিক ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাস ঘেরাওয়ে বিক্ষোভ করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসনের প্রতিবাদ এবং নিরাপরাধ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে এই বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা গতকাল দূতাবাসের সামনে জড়ো হয়ে জর্দান সরকারকে ইসরায়েলের সাথে অত্যন্ত অজনপ্রিয় শান্তি চুক্তি বাতিল করার দাবি জানায়। দখলদার সরকারের সাথে জর্দানের অন্য সমস্ত চুক্তি শেষ করারও আহ্বান জানায়। বিক্ষোভকারীরা দখলদার সেনাদের সর্বসাম্প্রতিক অপরাধ, বিশেষ করে গাজার হাসপাতালে ইহুদিবাদীদের হামলার নিন্দা জানায়। তারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর প্রতি তাদের সমর্থন প্রকাশ এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি পুনর্ব্যক্ত করে। বিক্ষোভকারীরা ইসরায়েলের সাথে শান্তি চুক্তি বাতিল এবং আরব দেশটিতে ইহুদিবাদীদের দূতাবাস বন্ধ করার জন্য জর্দান সরকারের প্রতি আহ্বান জানায়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে দেশি বিদেশি অশুভ ষড়যন্ত্রের খেলায় একাত্তরের মতো ভারতসহ কিছু বন্ধু এবারও আমাদের পাশে দাঁড়িয়েছে। আজ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, ভারত আমাদের পাশে দাঁড়িয়েছে, এটা হল ভারতের অপরাধ। সবকিছু হারিয়ে বিএনপি এখন ভারত বিরোধিতায় নেমেছে, অ্যান্টি ইন্ডিয়া ক্যাম্পেইন। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সরকার আজকে ভিন্ন মত প্রকাশের সুযোগ দিচ্ছে না। আমাদের দেশ স্বাধীন হয়েছিল গণতন্ত্রের জন্য, কিন্তু সরকার মুক্তিযুদ্ধের চেতনা থেকে দূরে সরে দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে, এটা সারা দুনিয়া বলছে। তাহলে আমরা এদেশে কিভাবে বাস করব? মিয়ানমার সেনাবাহিনীর আরও 3 সদস্য পালিয়ে বান্দরবনের নাইখংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছেন। আজ ভোর 5টার দিকে সশস্ত্র অবস্থায় তারা কোনার পাড়ার সীমান্ত দিয়ে ঢুকে প্রথমে এক বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয় লোকজন তাদের পাশের বিজেপি সীমান্ত চৌকির হাতে তুলে দেন। বিজেপির কক্সবাজার সেক্টর ও রিজিয়নের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে তাদের থেকে জানা গেছে, রাখাইন রাজ্যের বিদ্রোহী আরাকান আর্মি উত্তর মংডুর মেইদেন এলাকায় তাদের ক্যাম্পে আক্রমণ চালিয়ে ক্যাম্পের অধিকাংশ সদস্যকে হত্যা করেছে। তারা 3 কোনো মতে পালিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরে অবশেষে বাংলাদেশে এসে পৌঁছেছেন। এর আগেও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বা বিজিপি ও শুল্ক বিভাগের 177 সদস্য পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে। তাদের এখন নাইখংছড়ি বিজিপি ব্যাটালিয়ন সদর দপ্তর এলাকায় রাখা হয়েছে। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, দেশটির গণতন্ত্র শক্তিশালী বিচার বিভাগ আছে, তাই আইনের শাসন নিয়ে অন্য কারো কাছ থেকে শিক্ষা নেওয়ার দরকার নেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারে নিয়ে জাতিসংঘের উদ্বেগ প্রসঙ্গে এসব কথা বললেন উপরাষ্ট্রপতি ধনখড়। উল্লেখ্য, গত কয়েকদিনে ভারতের নানা ইস্যুতে জাতিসংঘ, আমেরিকা ও জার্মানি কড়া বার্তা দিয়েছে ভারতকে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক গতকাল উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ভারতের নির্বাচনের মুখে সবার অধিকার সুরক্ষিত হবে বলে তারা আশা করে। ডুজারিকের বক্তব্যের জবাবে আজ জগদীপ ধনখড় বললেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য তার সঙ্গে আপোষ করা হবে না, আইনের শাসন নিয়ে কারো কাছ থেকে ভারত শিক্ষা নেবে না। তিনি বলেন, ভারতে আইনের চোখে সবাই সমান।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/bn।
আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলকে গণহত্যামূলক যুদ্ধের মধ্যেই নতুন করে ১০০ কোটি ডলার মূল্যের বোমা এবং যুদ্ধ বিমান সরবরাহ করার অনুমোদন দিয়েছে। পেন্টাগন এবং পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বলেছেন, নতুন অস্ত্র প্যাকেজের মধ্যে বৃহৎ আকারের 1800টিরও বেশি বোমা রয়েছে। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে। প্রকাশিত খবর অনুসারে এগুলো হল 2000 পাউন্ড ওজনের বোমা, যা পুরো শহরের ব্লকগুলো ভেঙে ফেলতে পারে, এবং এসব বোমা খুব কমই জনবহুল এলাকায় ব্যবহার করা হয়। ইসরায়েল অবশ্য গাজায় এগুলো ব্যাপকভাবে ব্যবহার করেছে। প্রেসিডেন্ট বাইডেনের ঘনিষ্ঠ সহযোগী সহ কিছু ডেমোক্র্যাট বলেছেন, রাফা শহরে পরিকল্পিত অভিযানের সময় বেসামরিক লোকজন হতাহতের সংখ্যা সীমিত করার বিষয়ে ইসরায়েলের প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে। অবস্থায় মার্কিন সরকারের অস্ত্র আটকে রাখা এবং গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহ সহজ করার দায়িত্ব পালন করতে হবে। গাজা উপত্যকায় দুর্ভিক্ষের দ্বার প্রান্তে রয়েছে। আমেরিকার ভার্মন্ট রাজ্যের নির্দলীয় সিনেটর বার্নি স্যান্ডার্স বাইডেন প্রশাসনের তীব্র সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন ইসরায়েলে আরও অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই ঘটনার প্রতিবাদে স্যান্ডার্স বাইডেন প্রশাসনের সমালোচনা করেন। মার্কিন এই সিনেটর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তার নিজস্ব অ্যাকাউন্টে লিখেছেন, আমেরিকা নেতানিয়াহুকে বেসামরিক লোকদের উপর বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানাতে পারে না, কেননা পরের দিনই ইসরায়েলে 2000 পাউন্ড ওজনের হাজার হাজার বোমা পাঠায় আমেরিকা। ওইসব বোমা দিয়ে গাজা শহরের আশপাশের পুরো এলাকাকেই মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সম্ভব। এটা সভ্যতা বিবর্জিত একটা নোংরা কাজ। স্যান্ডার্স আরও বলেন, আমাদের অবশ্যই ইসরায়েলের হাতে হাত মেলানো বন্ধ করতে হবে, ইসরায়েলে আর কোনো বোমা দেয়া যাবে না। ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, তারা পশ্চিম সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। গতকাল ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের মিডিয়া। ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা PMU ঘোষণা করেছে, তারা গাজার জনগণের সমর্থনে রমজান মাসে দখলদারদের বিরুদ্ধে হামলা জোরদার করবে। এর অংশ হিসেবে তিন দিন আগে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের সদর দপ্তরে ড্রোন হামলা করেছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা। তার আগে 22 মার্চ ইরাকি প্রতিরোধ যোদ্ধারা বলেছিল যে তারা ড্রোন ব্যবহার করে ইহুদিবাদী ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। গত 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনী গণহত্যামূলক আগ্রাসন শুরু করেছে। এতে এ পর্যন্ত 32,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার বেশিরভাগই নারী ও শিশু। এর প্রতিক্রিয়ায় লেবানন, ইরাক ও ইয়েমেন সহ বিভিন্ন দেশ থেকে প্রতিরোধ আন্দোলন যোদ্ধারা গাজার জনগণের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। গতকাল ইসরায়েলের সেনারা আলেপ্পো শহরের কাছে কয়েকটি লক্ষ্য বস্তুতে এই হামলা চালায়, যাতে অন্তত 43 জন সামরিক ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা গতকালই এক বিবৃতিতে বলেছেন, সিরীয় আরব প্রজাতন্ত্রের বিরুদ্ধে এ ধরনের আক্রমণাত্মক পদক্ষেপ স্পষ্টভাবে অগ্রহণযোগ্য। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। বেশ কদিন ধরে গাজার আশিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে হানাদার ইসরায়েলি সেনারা। গাজার হাসপাতাল সহ বেসামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলা লক্ষ্য সম্পর্কে দৃষ্টিপাতে শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, সহকর্মী আমির হোসেনের পরিবেশনায়।
বেশ কদিন ধরে গাজার আশিফা হাসপাতাল অবরুদ্ধ করে রেখেছে হানাদার ইসরায়েলি সেনারা। তারা হত্যা করেছে বেশ কয়েকজন শয্যাশায়ী শিশু রোগী। যে রাতে ইসরায়েলের প্রতিনিধি দল দোহায় গিয়েছিল যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে, সে রাতেই আশিফা হাসপাতালে হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছিল ইসরায়েলি সেনারা, যাতে এই হামলাকে ওই আলোচনায় ছাড় অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। উত্তর গাজায় অবস্থিত এই হাসপাতালে এখনও ইসরায়েলি সেনাদের অবরোধ অব্যাহত রয়েছে। এই সেনারা হাসপাতালের কর্মী, রোগী ও অবরুদ্ধ শরণার্থীদের হুমকি দিচ্ছে এই বলে যে গোটা হাসপাতালটি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এবং এই আশ্রয়স্থলটি তারা ত্যাগ না করলে তাদেরকে এর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে নিহত হতে হবে। অবরুদ্ধ এই ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের ওই হুমকি এখন বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই হাসপাতাল থেকেই ছবি সহ নানা খবর আসছে যে রোগীরা শহীদ হচ্ছেন, চিকিৎসা কর্মীরা সাহায্যের আবেদন জানিয়েছেন, বেসামরিক ফিলিস্তিনিদের গ্রেপ্তার, হত্যা ও নির্যাতন করা হচ্ছে এবং হাসপাতালের কোনো কোনো অংশে বিস্ফোরণ ঘটিয়েছে হানাদার সেনারা। ইহুদিবাদী সেনারা হাসপাতালের আশপাশের বাসভবনগুলোতেও বিস্ফোরণ ঘটাচ্ছে। গাজার আশিফা হাসপাতালের ভেতরে এখনো হাজার হাজার ব্যক্তি রয়েছেন, যাদের বেশিরভাগই রোগী ও আহত ফিলিস্তিন। অবরুদ্ধ এই হাসপাতালে রোগীদের কাছে ঔষধ পৌঁছেনি বলে এ পর্যন্ত অন্তত চারজন রোগী মারা গেছে এবং অবরোধ অব্যাহত থাকায় আরো অনেকের জীবন হুমকির মুখে রয়েছে। ইসরায়েল এর আগেও আশিফা হাসপাতালে সামরিক অভিযান চালিয়েছিল এই অজুহাত দেখিয়ে যে হামাসের কমান্ডাররা এই হাসপাতালকে ব্যবহার করেছেন সামরিক অভিযান চালানোর কাজে। ইসরায়েল এই হাসপাতালে অনেক প্রতিরোধ যোদ্ধাকে আটক করা হয়েছে বলেও খবর দিয়েছিল, কিন্তু পরে ওই দাবি সঠিক নয় বলে স্বীকার করতে বাধ্য হয়। ইসরায়েল আশিফা হাসপাতালে গ্রেফতার হওয়া ফিলিস্তিনিদের যেসব ছবি প্রকাশ করেছে তা ভুল বলেও স্বীকার করেছে, কিন্তু ইসরায়েল এখনও এই দাবি অব্যাহত রেখেছে যে এই হাসপাতালটিকে সামরিক কাজে ব্যবহার করা হচ্ছে। আসলে এই হাসপাতালটির উপর অবরোধ অব্যাহত রাখা এবং রোগী ও শরণার্থীদের উপর চাপ সৃষ্টির জন্য ইসরায়েল এসব দাবি করছে। ইসরায়েল এর আগেও গাজার হাসপাতালগুলোর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলেছিল এবং বিশেষ করে আশিফা হাসপাতালের নিচে হামাসের গোপন নানা সুড়ঙ্গ বা টানেল ও হামাসের কেন্দ্রীয় সামরিক কমান্ড সেন্টার থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করে হাসপাতালটির চারদিক ঘেরাও করে সেখানে হামলা চালিয়েছিল ইসরায়েল। কিন্তু ইসরায়েল ওইসব দাবির কোনো প্রমাণ দেখাতে পারেনি। আর এ থেকেই বোঝা যায় গাজার হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোতে, স্কুল, বাজার এবং আশ্রয় কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলা আসলে যুদ্ধের পরিকল্পিত অপকৌশল মাত্র, যাতে গাজার স্বাস্থ্য ও চিকিৎসা অবকাঠামোগুলো সহ বসবাসের সব অবকাঠামো ধ্বংস করে দেওয়া যায়। হাসপাতালগুলোতে ও নানা আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়ে ইসরায়েল আলোচনার টেবিল থেকে ফায়দা হাসিল করতে চেয়েছে, কিন্তু ইসরায়েল হামাসকে গাজা থেকে নির্মূল করার যে লক্ষ্য ঘোষণা করেছিল তার ধারে কাছেও ঘেঁষতে পারেনি। ফিলিস্তিনিরা যাতে গাজা ত্যাগ করতে বাধ্য হয় এবং সেখানে আর ফিরে আসতে না পারে সে লক্ষ্যেই ইসরায়েল পোড়ামাটি নীতি অবলম্বন করছে। আসলে ইসরায়েল পুরো গাজাকেই ফিলিস্তিনি শূন্য করে সেখানে স্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে চায়। অবৈধ ইহুদিবাদী ইসরায়েল সরকারের রূপরেখা গড়ে তোলা হয় 1917 সালে ব্রিটিশ উপনিবেশবাদী ষড়যন্ত্রের আওতায় এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনে মুহাজির হিসাবে পাঠিয়ে।
শ্রোতাবন্ধুরা, রেডিও তেহরানের সর্বশেষ খবর সহ সকল বিষয়ে আপডেট পেতে যুক্ত হন আমাদের সোশ্যাল মিডিয়ায়। জানিয়ে দিচ্ছি আমাদের লিঙ্কগুলো। ওয়েবসাইট থেকে লাইভ শোনার লিঙ্ক firsttoday.ir/bn, ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/firsttodaybangla, ইউটিউব চ্যানেল থেকে লাইভ শোনার লিঙ্ক www.youtube.com/firsttodaybn, আর্কাইভ থেকে শোনার লিঙ্ক firsttoday.ir/bn/radio/archive, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক t.me/firsttodaybn, এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn, রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাথ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়।
আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ। ফিলিস্তিনিদের প্রতি ইরানের দৃঢ় সমর্থন অব্যাহত থাকবে হামাস নেতা হানিয়ার সাথে বৈঠকে ইরানি সেনাপ্রধান জেনারেল বাকেরের ঘোষণা। ইরান শীঘ্রই নতুন প্রজন্মের আরও উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র উন্মোচন করবে ইরানের বিমান বাহিনীর কমান্ডারের তথ্য। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে জর্দানের হাজারো বিক্ষুব্ধ জনগণ সেদেশে স্থাপিত ইসরায়েলি দূতাবাস ঘেরাও করেছে এবং ভারতকে শেখাতে আসবেন না, এখানে আইনের চোখে সবাই সমান, কেজরিওয়ালের গ্রেপ্তারিতে জাতিসংঘের উদ্বেগ প্রসঙ্গে ধনকড়। শ্রোতা বন্ধুরা, সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ শুনলেন। চলুন এবারে পরবর্তী পরিবেশনায় যাওয়া যাক।
খোদা প্রেমের বসন্ত,
শ্রোতা ভাই বোনেরা, পবিত্র রমজান উপলক্ষে খোদা প্রেমের বসন্ত শীর্ষক ধারাবাহিক আলোচনার ১৯তম পর্বে আপনাদের সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
পবিত্র রমজানের প্রায় দুই তৃতীয়াংশ বিগত হয়েছে। মহান আল্লাহর এত বড় আধ্যাত্মিক ও ফ্রি ভোজ সভা হতে আমরা কতটা পাথেয় সংগ্রহ করেছি। অনেকেই নানা ধরনের অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থেকে এই মহাভোজ সভা হতে কিছুই সংগ্রহ করতে পারেননি, কেউ কেউ টেরই পাননি যে কি ঘটছে এই মহাবরকতময় মাসে, আবার কেউ কেউ লাজুক মেহমানের মতো কিংবা অরুচির শিকার রোগীর মতো খুবই অল্প খাবার খান এই মহাভোজ সভায়। কিন্তু অশেষ বরকতময় এই ভোজ সভার খাবার বস্তুগত নয়, বরং আধ্যাত্মিক। তাই বস্তুগত খাবারের বিপরীতে এখানে বেশি খেলে সমস্যা হওয়ার কোনো সুযোগ নেই। আধ্যাত্মিক খাবার যত বেশি খাওয়া যায় ততই মহান আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি বেশি মাত্রায় অর্জন করবেন। তাই মাহে রমজানের বর্ণাঢ্য ভোজ সভা থেকে সবচেয়ে বেশি মাত্রায় পাথেয় সংগ্রহ করাই হবে বুদ্ধিমানের কাজ। কোরআন অধ্যয়ন এই মহাভোজ সভার অন্যতম বড় আইটেম। কোরআন তিলাওয়াত যত বেশি করবেন ততই বেশি লাভবান হবেন। পবিত্র রমজানে কোরআনের কেবল এক আয়াত তিলাওয়াতে পুরো কোরআন তিলাওয়াতের সওয়াব পাওয়া যায়, কিন্তু কোরআনের প্রত্যাশিত তিলাওয়াত বা কোরআন অধ্যয়ন হচ্ছে আয়াতের অর্থ নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা।
কোরআন এমন এক মহাসাগরের মতো যে এতে আপনি যতই ডুব দেবেন জ্ঞানের মণিমুক্তা কুড়ানোর জন্য ততই দেখবেন যে জ্ঞানের নতুন নতুন জগৎ আপনার সামনে খুলে যাচ্ছে। জ্ঞানের হীরার মণিমাণিক্যের এমন এক মহাখনি হল কোরআন, যেখানে আমাদের আত্মা পায় সবচেয়ে বেশি প্রশান্তি। কোরআন অধ্যয়নের পর আপনার মন অবশ্যই বিনম্র হবে, আপনার মধ্যে বেড়ে যাবে খোদা প্রেম। চারপাশের নানা বস্তু ও অবস্তুগত বিষয়গুলোর মধ্যে আপনি দেখতে পাবেন মহান আল্লাহর অশেষ করুণা আর তুলনাহীন ক্ষমতার নিদর্শন, ফলে কৃতজ্ঞতা ও বিনম্রতায় আপনার চোখ হবে অশ্রু সজল। কোরআন অধ্যয়নের পর নফল ও ফরজ নামাজে আপনি পাবেন বাড়তি আধ্যাত্মিক তৃপ্তি। ইমানকে গভীর ও মজবুত করার জন্য পবিত্র কোরআন অধ্যয়ন খুবই জরুরি, আর রমজান হচ্ছে কোরআন চর্চার অনন্য ঋতু তথা বসন্ত।
يا ذا يا
রমজানে খোদাই মহাভোজ সভার আরেকটি বড় আইটেম হল নানা ধরনের দোয়া পাঠ। ইমাম জাইনুল আবেদিনের সহিফায়ে সাজ্জাদিয়া দোয়ার এক অনন্য সুন্দর মহাগ্রন্থ। একে বলা হয় মহানবীর আহলে বাইতের জাবুর। আধ্যাত্মিক জ্ঞানের এমন কিছু বিশেষ দিক বা বিষয় আছে যা কেবল বিশ্বনবীর পবিত্র আহলে বাইতের সদস্য ও এ পবিত্র ধারার মহান ইমামদের দোয়াতেই পাওয়া যায়। এসব দোয়ায় রয়েছে অনন্য আধ্যাত্মিক জ্ঞান, বিনম্রতা ও প্রেমময় সংলাপ। শবে কদরের রাতে এই দোয়াগুলো পাঠের কথা আমাদের অবশ্যই মনে রাখা উচিত। এসব অপূর্ব দোয়ার মধ্যে সহিফায়ে সাজ্জাদিয়ার দোয়াগুলো ছাড়াও দোয়ায়ে কুমাইল, মোনাজাতে শাবানিয়ে, দোয়ায়ে ইফতিতা, ইমাম হুসাইন ও ইমাম সাজ্জাদের দোয়ায়ে আরাফা, দোয়ায়ে জৌশানে কাবির ও দোয়ায়ে জৌশানে সাগির এবং দোয়ায়ে আবু হামজা সোমালি ইত্যাদি উল্লেখযোগ্য। কুফার মসজিদে উচ্চারিত হজরত আলীর মোনাজাত, দোয়ায়ে আহাদ ও দোয়ায়ে নুদবা, এসব দোয়াও বছরের যে কোনো সময়ের মতো রমজান মাসেও পড়া যেতে পারে।
এছাড়াও রমজানে বেশি বেশি পড়া যেতে পারে নবী রাসুল ও ইমামদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার আকুতিতে ভরা অনেক জিয়ারত, যেমন জিয়ারাতে আলে ইয়াসিন, জিয়ারাতে আমিনুল্লাহ, জিয়ারাতে ওয়ারিস ও জিয়ারাতে আশুরা ইত্যাদি। যারা ইসলামী আন্দোলনের সক্রিয় সদস্য তারা নানা ধরনের সংগ্রামী তৎপরতা চালাতে গিয়ে শারীরিকভাবে ক্লান্ত না হলেও অনেক সময় মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন, আর এ সময় মহানবীর আহলে বাইতে শেখানো অনন্য সুন্দর দোয়াগুলো পাঠ তাদের ক্লান্ত আত্মাকে আবারও সজীব ও চাঙ্গা করে তোলে। শারীরিক ক্লান্তির চেয়ে মানসিক ক্লান্তি অনেক বেশি বিপজ্জনক। আমাকে ও আপনাকে সেভাবেই মহান আল্লাহ পরীক্ষা করবেন যেভাবে করেছেন অতীতের মুমিনদের ক্ষেত্রে। পরবর্তী যুগের মানুষের জন্য খোদাই পরীক্ষা থাকবে। সফল হবেন তারাই যারা সব ক্ষেত্রে যত বেশি খোদাভীরুতার পরিচয় দিতে পারবেন। কোরআন অধ্যয়ন ও দোয়া এক্ষেত্রে অত্যন্ত সহায়ক।
তো শ্রোতা ভাই বোনেরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা পবিত্র রমজানের ফজিলত সম্পর্কে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মোহাম্মদ মনির হোসেন খানের বক্তব্য শুনব।
ইসলামের সাথে রোজার সম্পর্ক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বন্ধু জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন, এ ধর্মের উপমা হচ্ছে দৃঢ় সুপ্রথিত বৃক্ষের ন্যায়, ইমান হচ্ছে যার শিকড়, নামাজ হচ্ছে যার শিরা উপশিরা, যাকাত হচ্ছে যার পানি অর্থাৎ তরল পানীয়, এবং রোজা হচ্ছে যার পত্র পল্লব ও শাখা প্রশাখা।
রমজানের রোজার এক বড় উদ্দেশ্য হল সংযম বা ধৈর্য শেখা ও তার চর্চা করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধৈর্য ও সহিষ্ণুতা থেকে আসে সুন্দর বৈশিষ্ট্যে সজ্জিত হওয়া, পূর্ণবানদের সাথে ওঠা বসা, লাঞ্ছনা ও নিচুতা দূর হওয়া, কল্যাণের প্রতি ঝোঁক, উচ্চতর মর্যাদার সান্নিধ্য, ক্ষমা, অবকাশ প্রদান, সদাচার এবং নীরবতা, এসবই হল বুদ্ধিমান ব্যক্তির সহিষ্ণুতার সুফল। মহান আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল হওয়ার সুযোগ দিন।
يا رب
তো শ্রোতাবন্ধুরা, এবারে শোনা যাক অর্থসহ ১৯তম রোজার দোয়া।
হে আল্লাহ, আমাকে এ মাসের বরকতের অধিকারী করো, এর কল্যাণ অর্জনের পথ আমার জন্য সহজ করে দাও, এ মাসের কল্যাণ লাভ থেকে আমাকে বঞ্চিত করো না, হে স্পষ্ট সত্যের দিকে পথ নির্দেশকারী।
আল্লাহুম্মা ওয়াফির ফি হাজ্জি মিন বারাকাতি وسهل سبيلي إلى خيراتك ولا تحرمني قبول حسناتك يا هاديا إلى الحق
শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশন। এবারে যাওয়া যাক পরবর্তী আয়োজনে।
ইরানের পণ্য সামগ্রী।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের পণ্য সামগ্রী বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠানের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
ও আমি গাজী আব্দুর রশিদ।
শুরুতেই ইরানের বিখ্যাত পেস্তা নিয়ে কথা বলেছি। আজকের আসরেও পেস্তা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব বলে কথা দিয়েছিলাম আপনাদের। সে অনুযায়ী চলুন কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি এই প্রত্যাশা রইল।
বলেছিলাম যে মার্কিন ইরানবিদ বার্টোল্ড লুফার ১৯২৬ সালে তাঁর প্রকাশিত বইয়ে ইরানের স্থানীয় ফল ফলাদির নাম উল্লেখ করেছেন। সেখানে তিনি বিশেষ করে পেস্তার কথা লিখতে ভোলেননি। তিনি এও লিখেছেন যে ইরানিদের জীবনে এই পেস্তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পেস্তাকে প্রাচীন ফার্সিতে বলা হতো পিস্তাকা, পাহলাভি যুগে বলা হতো পিস্তাক, আর বর্তমানে বলা হচ্ছে পেস্তা। তো এই পেস্তা নিয়ে আমরা আজকের আসরেও কথা বলার চেষ্টা করব বলে কথা দিয়েছিলাম ইরানের বিখ্যাত ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট লেখক মরহুম পারভেজ খানলারিও। তাঁর একটি বইতে লিখেছেন, পেস্তা গাছ এমন একটি উদ্ভিদ যার শুরুটা ছিল ইরানে, পরবর্তীকালে এই পেস্তা নামটি ধীরে ধীরে সামান্য পরিবর্তিত হয়ে অন্যান্য দেশের জনগণের ভাষায় প্রবেশ করেছে এবং চালু হয়ে গেছে।
মরহুম পারভেজ খানলারির মতে, পেস্তা মূলত সোগদিয়া এবং খোরাসানের উত্তরাঞ্চলের একটি উদ্ভিদ ছিল এবং এখনও সেই এলাকার বলেই মনে করা হয়। আজকাল অবশ্য পেস্তা আমেরিকা, তুরস্ক, সিরিয়া, তিউনিশিয়া সহ ইউরোপের বিভিন্ন দেশেও উৎপন্ন হচ্ছে। তবে ইরানি পেস্তা সেসব দেশের পেস্তার তুলনায় গুণ ও মানের দিক থেকে অনেক উন্নত। পেস্তা কিন্তু দেখতে বহু রকমের। ইরানে অন্তত ৯০ প্রকারের পেস্তা শনাক্ত করা হয়েছে। এগুলোর প্রচলিত বাণিজ্যিক নাম হল রাউন্ড, সুপার লং, জাম্বো, লং ইত্যাদি আরও বিচিত্র নাম রয়েছে। আজকাল অবশ্য ইরানের বিভিন্ন এলাকায় এসব পেস্তার চাষ হচ্ছে, যেমন কেরমান, ইয়াজদ, দক্ষিণ খোরাসান, কেন্দ্রীয় খোরাসান, ফার্স, সেমনান, সিস্তান বেলুচিস্তান, ইস্পাহান, কাজভিন এবং তেহরানেও পেস্তার চাষ হচ্ছে। সারা বিশ্বে পেস্তা রপ্তানিতে ইরান খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ হিসেবে পরিচিত।
পেস্তার বহু ঔষধি গুণের কথা যুগে যুগে বর্ণিত হয়েছে, যদিও পেস্তার ভেতরের বিচির মতো শ্বাস খেতেও সুস্বাদু। অসাধারণ মজাদার এই পেস্তা। তার অর্থ হলো
খাদ্য মানের দিক থেকে পেস্তা একটি অতুলনীয় পণ্য। পেস্তার শ্বাসে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন, যাদের দেহে লৌহ কণিকার স্বল্পতা রয়েছে কিংবা রক্তাল্পতা রয়েছে তাদের জন্য পেস্তা উৎকৃষ্ট একটি খাবার। কুপার, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন ই এবং বি সহ বিভিন্ন রকমের ভিটামিনে সমৃদ্ধ এই পেস্তা। সুতরাং পেস্তা খেলে শরীরের রোগ প্রতিরোধ শক্তি ব্যাপক বৃদ্ধি পায়, মেধা ও স্মৃতিশক্তি বাড়াতে, স্নায়ুবিক স্থিরতা রক্ষায়, পেটের হজম শক্তি বৃদ্ধি করতে, রক্তের খারাপ কোলেস্টেরল মানে এলডিএল কমাতে, হার্টের সুস্থতা রক্ষায়, দৃষ্টিশক্তি বাড়াতে, শরীরের ডাইজেশন সিস্টেম সুস্থ সবল রাখার পাশাপাশি আরও বহু ক্ষেত্রে এই পেস্তা চমৎকার কাজ করে।
গবেষকদের গবেষণায় আরও দেখা গেছে, যারা ডায়াবেটিস রোগে আক্রান্ত তাদের ক্ষেত্রে মানসিক চাপ তথা স্ট্রেস নিয়ন্ত্রণের জন্য এই পেস্তার যথেষ্ট ইতিবাচক ভূমিকা রয়েছে। ত্বকের সুস্থতা ও সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে যারা সচেতন তারা দৈনিক পেস্তা খেতে ভুলবেন না। যেহেতু পেস্তায় রয়েছে ভিটামিন ই, তাই পেস্তা ত্বককে সূর্যের অতি বেগুনি রশ্মির ক্ষতি থেকে রক্ষা করবে। প্রাচীন ইরানি চিকিৎসা পদ্ধতিতে শরীরের সামগ্রিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে পেস্তা খাওয়ার পরামর্শ দেওয়া হতো।
ইরানে পেস্তাটা অর্থকরী একটি পণ্য, অর্থনৈতিক দিক থেকেও তাই এই পেস্তার মূল্য যথেষ্ট। পেস্তা চাষ করে সবাই লাভবান হয়েছেন। কারণ হল কেবল ইরানের অভ্যন্তরেই নয়, বিশ্ববাজারেও এই পেস্তার ব্যাপক চাহিদা রয়েছে। সুতরাং পেস্তা রপ্তানি করে প্রচুর অর্থনৈতিক সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে। বিশ্বের বহু দেশে ইরানি পেস্তা রপ্তানি করা হয়। এসব দেশের মধ্যে রয়েছে ইউরোপের বেশিরভাগ দেশ, এশিয়া এবং আমেরিকার দেশগুলো ইরানি পেস্তার নিয়মিত ক্রেতা। দেশগুলো হল জার্মানি, স্পেন, ইতালি, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, কাজাখস্তান, তিউনেশিয়া, কানাডা, চিলি, ব্রাজিল সহ আরও বহু দেশ।
আগেই বলেছি, গুণগত মান, খাদ্যগুণ, স্বাদ সব দিক থেকেই ইরানি পেস্তা বিশ্বের অন্যান্য দেশের পেস্তার তুলনায় একেবারেই আলাদা। এ কারণেই পেস্তা উৎপাদনকারী অন্যান্য দেশ তাদের পণ্যের সঙ্গে ইরানি পেস্তার মিশ্রণ ঘটিয়ে বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। আমেরিকা ইরানি পেস্তার উপর ব্যাপক শুল্ক আরোপ করে তাদের দেশে ইরানের সুস্বাদু পেস্তার প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা করছে। কারণ আমেরিকায় যারা পেস্তা উৎপাদন করছে তাদের পেস্তার তুলনায় ইরানি পেস্তা বেশি সুস্বাদু। তাদের উদ্বেগ কমানোর জন্যই ইরানি পেস্তার উপর এ ধরনের শুল্ক আরোপ করা হয়েছে।
তো শ্রোতা বন্ধুরা, পেস্তা নিয়ে অনেক কথা হলো, আশা করি ভালোই লেগেছে আপনাদের। হাতে আমাদের আজ আর সময় নেই, পরবর্তী আসরে আমরা ইরানের নতুন কোনো পণ্য নিয়ে কথা বলব ইনশাআল্লাহ। তখনও আপনাদের সঙ্গ একান্তভাবে কামনা করছি।
কথা হবে আবারও আগামী আসরে।
শ্রোতা বন্ধুরা, এবারের পরিবেশনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, এবারে শুনুন আজকের অধিবেশনের সর্বশেষ আয়োজন।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে আমরা ইরানের সংগ্রামী নেতা ও সাহসী যোদ্ধা শহীদ মুস্তাফা চামরানের ঘটনাবহুল জীবন নিয়ে খানিকটা কথা বলেছি। আজ আমরা ইরানের উপর ইরাকের আগ্রাসনের প্রাথমিক দিনগুলোর অবস্থা এবং সেই সঙ্গে ওই সময়ের যুদ্ধে ডক্টর চামরানের অবদান নিয়ে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের বিরুদ্ধে ইরাকের চাপিয়ে দেওয়া আট বছরের যুদ্ধে প্রথম বছর ছিল ইরানের জন্য সবচেয়ে কঠিন বছর। তবে ওই বছর যুদ্ধক্ষেত্রে ইরানি সৈনিকেরা আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেন। ১৯৭৯ সালে মার্কিনীদের তাবে তার শাহ সরকারকে হটিয়ে ইসলামী বিপ্লবে বিজয়ী হওয়ার পর ইরানে একটি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই শাসন ব্যবস্থার পতন ঘটানোর জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র হতে থাকে। বিদেশে এ ষড়যন্ত্রের মূল হোতা ছিল আমেরিকা। এসব ষড়যন্ত্রের কারণে ইরানের ইসলামী সরকারের পক্ষে নিজেকে গুছিয়ে নেওয়ার কাজটি করাই ছিল কষ্টসাধ্য। ঠিক সেরকম একটি পরিস্থিতিতে ইরানের উপর আগ্রাসন চালায় ইরাক। কিন্তু ওই আগ্রাসন এককভাবে মোকাবেলা করা ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষে সম্ভব ছিল না। তাই ইরানের আপামর জনসাধারণ ইরাকি বাহিনীর আগ্রাসন প্রতিহত করার কাজে এগিয়ে আসে।
ইরাকের মতো একটি সুপ্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে লড়তে হলে গেরিলা যুদ্ধ করা ছাড়া অন্য কোনো উপায়কে উপযুক্ত মনে করেননি অনেক সেনা কমান্ডার। কারণ নবগঠিত ইসলামী সরকার তখনও সেনাবাহিনী ও ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সহ অন্যান্য বাহিনীকে সমন্বয় করতে পারেনি। শুধু যে সেনাবাহিনী প্রস্তুত ছিল না তাই নয়, বরং ইরানের শীর্ষ নেতাদের মধ্যেও ইরাকে আগ্রাসন প্রতিহত করার পদ্ধতি নিয়ে মতভেদ ছিল। শীর্ষস্থানীয় নেতাদের এই মতবিরোধ ছিল ইরানের একটা বড় দুর্বলতা, কারণ এর ফলে ইরানের সবগুলো বাহিনীকে একসঙ্গে যুদ্ধের ময়দানে নামিয়ে দেয়া বা তাৎক্ষণিকভাবে যেখানে সেখানে যুদ্ধাস্ত্র পাঠানো সম্ভব ছিল না। দেশের শীর্ষস্থানীয় নীতি নির্ধারকদের মধ্যে এই মতবিরোধ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রথম প্রেসিডেন্ট বনি সাদর। তিনি ইসলামী বিপ্লব বিজয়ের সময় বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইয়ের সঙ্গে থাকলেও পরবর্তীতে আমেরিকা ও বিপ্লব বিরোধীদের ষড়যন্ত্রে পা রাখেন এবং ইসলামী শাসন ব্যবস্থার বিরুদ্ধে চলে যান।
এরকম একটি স্পর্শকাতর সময়ে কিছু বিপ্লবী নেতা আগ্রাসী ইরাকি বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের পাশাপাশি কুর্দিস্তান অঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের দমন করার জন্য গণবাহিনী সুসংগঠিত করার কাজে সৃজনশীল ভূমিকা পালন করেছিলেন। এরকম একজন বিপ্লবী নেতা ছিলেন ডক্টর মুস্তফা চামরান। তিনি যুদ্ধের একেবারে শুরুর দিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় আহওয়াজ শহরে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি গেরিলা বাহিনী গঠন করেন। সেখানে তিনি কয়েকটি সফল অভিযান চালিয়ে দখলদার সেনাদের কবল থেকে কিছু শহর পুনরুদ্ধারের পাশাপাশি ইরাকি বাহিনীর পশ্চাদ্ধাবন করে তাদেরকে ইরাকের মাটিতে প্রবেশ করিয়ে দিয়ে ফিরে আসেন।
গত দুই আসরে আমরা ডক্টর চামরান সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেছি, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জন শেষ করে মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসায় কাজ করার দুর্লভ সুযোগ পরিত্যাগ করে ইসরায়েল বিরোধী প্রতিরোধ সংগ্রামে যোগ দিতে মিশর গমন করেন এবং সেখানে প্রশিক্ষণ গ্রহণ শেষে লেবাননে সরাসরি যুদ্ধে যোগ দেন। ডক্টর চামরানকে লেবাননের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা যায়। তিনি ১৯৭০ দশকের শেষ দিকে যখন লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ করছিলেন, তখন ইরানে ইসলামী বিপ্লব বিজয় লাভ করে, ফলে তিনি নিজ দেশে ফিরে ইসলামের সেবা করার সিদ্ধান্ত নেন। ইরানে ফিরে তিনি সদ্য প্রতিষ্ঠিত ইসলামী সরকারের সামনে থাকা নানা চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ডক্টর চামরান ইরানের উত্তর পশ্চিমাঞ্চলে কুর্দি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে কাজ করার পাশাপাশি দক্ষিণাঞ্চলে আগ্রাসী ইরাকি বাহিনী মোকাবেলায় অগ্রণী ভূমিকা পালন করেন। ডক্টর মোস্তফা চামরান কখনো ক্ষমতা, অর্থ কিংবা সুনামের পেছনে ছোটেনি, তাকে বরং ইসলামী শাসন ব্যবস্থা যখন যে দায়িত্ব দিয়েছে তিনি তা সুচারুভাবে পালন করার চেষ্টা করেছেন। ডক্টর মোস্তফা চামরানের গেরিলা যুদ্ধের কথা যখন হলই, তখন ওই যুদ্ধে তার সঙ্গে অংশগ্রহণকারী আরেকজন যোদ্ধার নাম না বললেই নয়, আর সেই যোদ্ধা আর কেউ নন, বরং তিনি হলেন আজকের ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি। সে সময়ে আয়াতুল্লাহ খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদে ইমাম খমেনি রহমতুল্লাহ আলাইয়ের প্রতিনিধি, তেহরান থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং তেহরানের জুম্মার নামাজের খতিব।
সে সময় গেরিলা যুদ্ধের কমান্ডারদের দায়িত্ব ছিল উৎসাহী তরুণ ও যুবকদের সংগঠিত করে তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করে ইরাকি বাহিনীর বিরুদ্ধে চোরা গুপ্তা হামলা চালিয়ে ইরাকি বাহিনীকে নাস্তানাবুদ করা। একটি সুসজ্জিত ও সুসংগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে সামান্য অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ নিয়ে সম্মুখ যুদ্ধ সম্ভব নয়। এ ধরনের পরিস্থিতিতে শত্রু সেনাকে ঘায়েল করার জন্য গেরিলা যুদ্ধই সবচেয়ে কার্যকর পন্থা। ডক্টর মোহাম্মদ চামরান আগ্রাসী সাদ্দাম বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধের কার্যকারিতা সঠিকভাবে উপলব্ধি করেছিলেন। এ কারণে তিনি মিশর, লেবানন ও সিরিয়ায় অর্জিত গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ ইরানে কাজে লাগান।
সে সময় আগ্রাসী ইরাকি বাহিনী ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজিস্তান প্রদেশের বৃহত্তম শহর আহওয়াজ অবরোধ করেছিল। আহওয়াজের পতন হলে ইরাক ইরান যুদ্ধের ভাগ্য অন্যরকম হতে পারত। শহরটি দখলে নিতে পারলে ইরাকি শাসক সাদ্দাম ভাবত তার পক্ষে এরকম গোটা খুজিস্তান প্রদেশ এবং তার উপরে রাজধানী তেহরান দখল করা সম্ভব হবে। এ সম্পর্কে আয়াতুল্লাহিল উজমা খামেনি বলেন, ইরাকের আড়াই ডিভিশন সেনার বিপরীতে আমাদের ছিল মাত্র এক ব্রিগেড যোদ্ধা। ইরাকি বাহিনী আহওয়াজ শহরের 20 কিলোমিটার দূরে থাকা অবস্থায় ইরানি যোদ্ধাদের খবর শোনার পর তারা আর সামনে আগায়নি।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরাকি বাহিনী ইরানের মাত্র একটি ব্রিগেডের ভয়ে সামনে অগ্রসর হয়নি। আমাদের যোদ্ধারা 50 থেকে 60 জনের টিম গঠন করত। তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে শত্রু সেনাদের ঘাঁটিতে পৌঁছে যেত এবং সেখানে চোরা গোপ্তা হামলা চালিয়ে নিজেদের ঘাঁটিতে ফিরে আসত। আহওয়াজ ছাড়াও খুজিস্তান প্রদেশের অপর দুই শহর সুসাঙ্গার ও হুয়াইজা শহরেও ইরানি যোদ্ধারা তৈরি করেছিলেন বিজয়ের বীরত্ব গাথা। সুসাঙ্গার শহর ইরাকিদের কবল থেকে মুক্ত করতে ডক্টর চামরান কেন্দ্রীয় ভূমিকা পালন করেন। অন্যদিকে ইরাকি বাহিনীর হাতে অবরুদ্ধ হুয়াইজা শহরের পতন ঠেকাতে অসামান্য অবদান রাখেন অপর কমান্ডার শহীদ হোসেন আলামুল হুদা।
তো শ্রোতা বন্ধুরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময়ও ফুরিয়ে এসেছে। আগামী আসরও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
Տեհրանն է խոսում, Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիո ժամն եք լսում։